বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 27 এপ্রিল, 16 বৈশাখ এবং ফার্সি 7 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবার আজকের অনুষ্ঠানের সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ফিলিস্তিনের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোর নেতারা মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদের মর্যাদা রক্ষার যে অঙ্গীকার ব্যক্ত করেছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশের রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠটি কখনো মাঠ নয়, পরিত্যক্ত সম্পত্তি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় ব্যবস্থা না নেয় মুসলিম সরকারগুলোর সমালোচনা করলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্ব কুস্তি দিবস পালনের প্রয়োজনীয়তা স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করলেন হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ। ভারতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য যে তৎপরতা শুরু হয়েছে তার তীব্র বিরোধিতা করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। এবং পাকিস্তানের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো, জারদারি পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় কার্যকর কোনো ব্যবস্থা না নেয় মুসলিম সরকারগুলোর সমালোচনা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই। বিশ্ব কুদস দিবস পালনের প্রাক্কালে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ইফতার পূর্ব এক বৈঠকে তিনি এ সমালোচনা করেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী মুসলিম দেশগুলোর কড়া সমালোচনা করে তিনি বলেন, এসব দেশ ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার প্রশ্নে মারাত্মক ভুল করেছে। সর্বোচ্চ নেতা বলেন, দুঃখজনকভাবে মুসলিম দেশগুলো এক্ষেত্রে আশানুরূপ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, এমনকি এসব দেশ ফিলিস্তিন প্রসঙ্গে কথা বলতেও ইচ্ছুক নয়। তাদের কেউ কেউ মনে করছে ফিলিস্তিনিদের সহায়তা করতে হলে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে, অথচ এটি মারাত্মক ভুল ধারণা। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের আহ্বানে বিশ্ব কুদস দিবস পালন শুরু হয়।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, যতই দিন যাচ্ছে ততই বিশ্ব কুর্স দিবস পালনের প্রয়োজনীয়তা বাড়ছে এবং এই দিবস ঘোষণা করে ইমাম খোমেনী রহমতুল্লাহ আলাইহি যে দূরদর্শিতা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন তা আরও বেশি স্পষ্ট হচ্ছে। মঙ্গলবার রাতে আরবি নিউজ চ্যানেল আল মাসিরার একটি টক শো অনুষ্ঠানে অংশ নিয়ে সাইয়েদ হাসান নাসরুল্লাহ আরও বলেন, বিশ্ব কুর্স দিবস মাতৃভূমি মুক্তির আন্দোলন রত ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের ধমনীতে নতুন করে প্রাণ সঞ্চার করে। হিজবুল্লাহ নেতা বলেন, ইহুদিবাদী শত্রুরা আশা করেছিল সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফিলিস্তিন জবরদখলের বিষয়টি বিশ্ববাসীর স্মৃতি থেকে মুছে যাবে, কিন্তু প্রতিবছর বিশ্ব কুস দিবস পালন করে মুসলিম বিশ্ব ইহুদিবাদীদের সে অলীক কল্পনাকে ব্যর্থ প্রমাণ করছে। সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেন, বর্তমানে ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের এক নম্বর সমস্যা। ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকার আদায়ের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব কুর্স দিবস পালনের প্রাক্কালে মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করেছে ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামী। বিবৃতিতে এই দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য ইরানের সকল নাগরিক, সারা বিশ্বের পার্লামেন্টগুলোর সদস্যবৃন্দ এবং বিশ্বের মুক্তিকামী জনপ্রতিনিধিত্বমূলক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের যুবকরা সম্প্রতি ইসরায়েলে যেসব বিরোচিত অভিযান চালিয়েছে তাতে মাতৃভূমি মুক্তির প্রত্যাশী গোটা ফিলিস্তিনি জাতির মনে এক বুক আশার সঞ্চার করেছে। ফিলিস্তিনি যুবকরা তাদের অভিযানের মাধ্যমে প্রমাণ করেছেন, কিছু আরব শাসকের বিশ্বাসঘাতকতা সত্ত্বেও ফিলিস্তিন ইস্যু এখনও জাগ্রত রয়েছে এবং ফিলিস্তিনি জাতি প্রতিরোধ ও সাদাতের সংস্কৃতি বুকে ধারণ করে তাদের ন্যায়সঙ্গত দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, অবৈধ ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী। লন্ডন থেকে প্রকাশিত দৈনিক আল কুস আল আরাবিতে প্রকাশিত এক নিবন্ধে তিনি একথা বলেছেন। তিনি আরও লিখেছেন, ফিলিস্তিন সমস্যার সমাধানের উপায় হল ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণে এই ভূখণ্ডের সব প্রকৃত অধিবাসী ও শরণার্থীদের অংশগ্রহণে গণভোট আয়োজন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের লক্ষ্য উদ্দেশ্যের প্রতি সমর্থন জানিয়ে ইমাম খোমেনী রহমতুল্লাহ আলাইহে বিশ্ব কুস দিবস ঘোষণা করেন যাতে ফিলিস্তিনি জাতির সঙ্গে একাত্মতা প্রকাশের ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচিত হয়। তিনি বলেন, কুস দিবস হচ্ছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন, দখলদার ইহুদিবাদীদের প্রতি ঘৃণা ও বর্ণবাদ সহ সব অপরাধযোগ্য এবং অমানবিকতার প্রতি নিন্দা জানিয়ে মুসলমান সহ স্বাধীনতাকামীদের ঐক্য প্রদর্শনের এক বড় সুযোগ। একই সঙ্গে এটি প্রতিরোধের প্রতীক। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। শিক্ষার্থীদের সঙ্গে ঢাকার নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত বিএনপি নেতা মকবুল হোসেনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃত বিএনপি নেতা মকবুল হোসেনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম বেগম ইশরাত জাহানের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার তারিখ ধার্য করে দিয়েছেন। এর আগে শিক্ষার্থীদের সাথে নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে গত 22 এপ্রিল বিএনপি নেতা মকবুল হোসেনকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন 23 এপ্রিল এ মামলায় তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে এ ঘটনায় আটক হওয়া বিএনপির 14 নেতাকর্মীকে গতকাল মঙ্গলবার আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ মামলার 23 নম্বর আসামি মিন্টু 2 বছর আগে মারা গেছেন, আর 4 নম্বর আসামি টিপু গত 7 বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। এদিকে আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় হেলমেট পরে সহিংসতায় লিপ্ত হওয়া সবাই সন্ত্রাসী, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এসব হেলমেটধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার জন্য কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে যে তৎপরতা শুরু হয়েছে তার তীব্র বিরোধিতা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। এই বোর্ড বলেছে এটি সঠিক পদক্ষেপ হবে না, দেশের মুসলমানরা তা মেনে নেবে না। মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ ওয়াকারউদ্দিন লতিফি কেন্দ্রীয় সরকারকে এ ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ডক্টর লতিফি বলেন, ইউনিফর্ম সিভিল কোডের ইস্যু আনা হচ্ছে আসল বিষয় থেকে মনোযোগ সরাতে এবং বিদ্বেষের এজেন্ডা প্রচার করতে। পর্যবেক্ষকরা বলছেন, ইউনিফর্ম সিভিল কোড একটি ধর্মনিরপেক্ষ আইন যা সকল সম্প্রদায়ের মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। বিশ্বের অনেক দেশে এ ধরনের আইন প্রযোজ্য হলেও ভারতে প্রযোজ্য নয়, কারণ এখানে বেশিরভাগ ব্যক্তিগত আইন ধর্মের ভিত্তিতে নির্ধারিত হয়, যেখানে মুসলিম ও খ্রিস্টানদের নিজস্ব আইন রয়েছে, মুসলমানদের আইন শরিয়া ভিত্তিক। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেছেন, অন্য রাজ্য দিয়ে গরু আসছে কিন্তু দোষ হচ্ছে বাংলার। তিনি আজ রাজ্য সচিবালয়ে নবান্নে সভাঘরে গরু পাচার সংক্রান্ত ইস্যুতে ওই মন্তব্য করেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, অন্য রাজ্য দিয়ে গরু আসছে কিন্তু দোষ হচ্ছে বাংলার। তিনি আজ বুধবার রাজ্য সচিবালয়ের নবান্ন সভাঘরে গরু পাচার সংক্রান্ত ইস্যুতে ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
উত্তরপ্রদেশ থেকে আসছে, রাজস্থান থেকে আসছে, মধ্যপ্রদেশ থেকে আসছে, আমার বর্ডার দিয়ে ছেড়ে দিচ্ছে আর যাচ্ছে বিএসএফ এর কাছ দিয়ে, আর দোষ হচ্ছে আমাদের, মহা মুশকিল ভাই,
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আজ বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ডাকা কোভিড সংক্রান্ত বৈঠকে পেট্রোল ডিজেলের মূল্য নিয়ে রাজ্যকে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাসহ বিরোধী দল শাসিত রাজ্যগুলোকে নতুন করে পেট্রো পণ্যের দাম কমাতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের পর রাজ্য সরকারগুলো নিজেদের অবস্থান জানানোর সুযোগ পায়নি, যা নিয়ে এদিন ফুঁসে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, প্রধানমন্ত্রী একতরফা কথা বলেছেন, মুখ্যমন্ত্রীদের বলতে দেয়া হয়নি, আমার অনুরোধ ছিল করোনার বৈঠকে এইসব নিয়ে আলোচনা করবেন না, কিন্তু এটা ওদের এজেন্ডা, আমাদের বলতে দেয়া হয়নি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। পাকিস্তান পিপুলস পার্টি বা পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি আজ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে শপথ নেন তিনি। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। প্রেসিডেন্ট ভবনে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। 33 বছর বয়সী বিলাওয়াল 2018 সালে প্রথম জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। এবার প্রথমবারের মতো তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বিলাওয়ালের বোন আসিফা ভুট্টো এক টুইটে বলেছেন, পিপিপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিলাওয়াল বুধবারই ঐক্য সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এজন্য বিলাওয়ালকে আগাম অভিনন্দন জানিয়েছেন তিনি। আফগানিস্তানের বাল্ক প্রদেশের লেখক সমিতির প্রধান সালেহ মুহাম্মদ খলিক বলেছেন, স্কুল ও মসজিদে সাম্প্রতিক হামলায় ইহুদিবাদীদের হাত রয়েছে। আফগান বার্তা সংস্থা অভাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সালেহ মুহাম্মদ খলিকের আগে এই প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেছেন, আফগানিস্তানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্বের সঙ্গেই ইহুদিবাদের সম্পর্ক রয়েছে। আফগানিস্তানের মুসলমানদের মধ্যে বিরোধ উস্কে দিয়ে নিজেদের অবৈধ স্বার্থ হাসিল করতে চায় ইহুদিবাদী ইসরায়েল। শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন। রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোর নেতারা মুসলমানদের প্রথম কেবলা আলেকসে মসজিদের মর্যাদা রক্ষার বিষয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে আলোচ্য বিষয় সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ফিলিস্তিনের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোর নেতারা মুসলমানদের প্রথম কেবলা আলাকসা মসজিদের মর্যাদা রক্ষার বিষয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে তারা সবাই প্রতিরোধ অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে ফিলিস্তিনের নেতারা বহু বিষয়ে অভিন্ন অবস্থান গ্রহণ করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে ফিলিস্তিনি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি ইরানের সাহায্য সমর্থনের ব্যাপক প্রশংসা করেছেন তারা। কেননা রমজানের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস পালনের ডাক দিয়ে ইসলামী ইরান অসামান্য অবদান রেখেছে। ইরানের এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে ফিলিস্তিন সমস্যা আবারও বিশ্ববাসীর সামনে আসে এবং এটি পুনরুজ্জীবিত হয়। ফিলিস্তিনের ইসলামী জেহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালে ইরানকে সবসময় ফিলিস্তিনিদের সহযোগী হিসেবে উল্লেখ করে আরব দেশগুলোর নীতির তীব্র সমালোচনা করে বলেছেন, অন্য আরব দেশগুলো অত্যন্ত কঠিন পরিস্থিতিতে ফিলিস্তিন জাতিকে একা ফেলে রেখে গেছে। এ অবস্থায় আরব দেশগুলো যতই দখলদার ইসরায়েলের সাথে আপোষের পথে হাঁটছে, ততই ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থনের গুরুত্ব বাড়ছে। প্রতিরোধ সংগঠনের নেতাদের বৈঠকে আরেকটি যে গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে তা হচ্ছে বাইতুল মুকাদ্দাস কেবল ফিলিস্তিনিদের বিষয় নয়, বরং এটি সব মুসলিম দেশের বিষয়। ইরানের সর্বোচ্চ নেতাও বিশ্ব কুদস দিবসে দেয়া তার ভাষণে এ কথা বলেছেন। তিনি বলেন, বাইতুল মুকাদ্দাস কোনো একটি জাতি বা গোষ্ঠীর বিষয় নয়, বরং তা গোটা মুসলিম উম্মার সঙ্গে সম্পর্কিত। এ কারণে সব মুসলিম দেশের সরকার ও জাতিগুলোর বাইতুল মুকাদ্দাস রক্ষার বিষয়ে দায়দায়িত্ব রয়েছে। বৈঠকে তৃতীয় যে বিষয়টি গুরুত্ব পায় তা হচ্ছে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামে ফিলিস্তিন সহ অন্য মুসলিম জাতিগুলোকে হতাশ করার জন্য শত্রুদের নানা ষড়যন্ত্র। এ লক্ষ্যে ইসরায়েল কোনো কোনো আরব দেশের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে ফিলিস্তিনিদের মধ্যে হতাশা সৃষ্টির চেষ্টা করছে। প্রতিরোধ সংগঠনের নেতাদের বৈঠকে চতুর্থ যে বিষয়টি গুরুত্ব পায় তা হচ্ছে এ বৈঠকে তারা সবাই একমত যে আরব দেশের সরকারগুলো যতই ইসরায়েলের সাথে আপোষ করুক না কেন, তাতে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রাম দুর্বল হবে না, তারা আরও শক্তিশালী হবে। পর্যবেক্ষকরা বলছেন, আরব দেশগুলোর আপোষকামী নীতির কারণে প্রতিরোধ তৎপরতা বহু এলাকায় ছড়িয়ে পড়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথম পর্ব শেষ হল, এবারে রয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত তেঁতুলতলা মাঠ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটি আপাতত পুলিশের সম্পত্তি, থানা ভবন নির্মাণের জন্য কেনা হয়েছে। তবে মানবাধিকার কর্মীরা ওই মাঠের নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠটি কখনো মাঠ নয়, পরিত্যক্ত সম্পত্তি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কলাবাগান তেঁতুলতলা যে মাঠ নিয়ে আন্দোলন চলছে সেটি কখনো মাঠ ছিল না, এটি একটি খাস জমি। জেলা প্রশাসক এটি বরাদ্দ দিয়েছেন থানা ভবন নির্মাণের জন্য।
পুলিশের সম্পত্তি এখন এটা, থানা অবশ্যই জরুরি দরকার, থানাও জরুরি দরকার, এবং এই বাচ্চাদের যারা নাকি এখন কথা বলছে তাদেরও একটা রিক্রিয়েশনের দরকার আছে। যেহেতু একটা তারা একটা আবেদন করে গিয়েছে, আমরা দেখবো সেটা, যদি আমরা সুইটেবল কিছু পাই। আমরা তো এখনই কোন স্টেশনে যাচ্ছি না, খুঁজুন, আমরা দেখবো।
তেঁতুলতলা মাঠ নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে অংশ নিয়েছেন মানবাধিকার কর্মী খুশি কবির, পরিবেশবিদ রেজওয়ানা হাসান, স্থপতি ইকবাল হাবিব সহ স্থানীয় নারী ও শিশুরা। বৈঠক শেষে মানবাধিকার কর্মী খুশি কবির সাংবাদিকদের জানান, কলাবাগান তেঁতুলতলা মাঠের নির্মাণের কাজ আপাতত বন্ধ রাখতে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিকল্প কোনো স্থানে থানা ভবন নির্মাণের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার কথাও জানিয়েছেন। পরিবেশ আইনজীবী সৈয়দ রেজওয়ান হাসান বলেন, থানা ভবন নির্মাণ বন্ধের দাবিতে এলাকাবাসীর সই করা একটি স্মারকলিপিও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে পরিবেশবাদী, নাগরিক, সাংস্কৃতিক এবং শিশুদের অধিকারের পক্ষে সরব 12টি সংগঠন তেঁতুলতলা মাঠে সমাবেশ করে এই স্থানটি স্থানীয় নাগরিকদের জন্য উন্মুক্ত মাঠ হিসেবে রক্ষা করার আবেদন জানান।
এটা কোন বাহিনীর বিরুদ্ধে লড়াই না, কোন থানার বিরুদ্ধে লড়াই না, এটা নাগরিকদের সুস্থ পরিবেশের অধিকারের সপক্ষের লড়াই।
যদি এমন হয় যে ঠিক আছে আমরা মাঠ খোঁজ করতে থাকবো কিন্তু ওই সময় এখানে নির্মাণ কাজ চলতে থাকবে, এটা একটু কেমন প্রহসনমূলক একটা বিচার হয়ে যাবে।
তবে নাগরিকদের আবেদন নিবেদন বা সমাবেশের মধ্যে মাঠের চারিদিকে দেয়াল নির্মাণের কাজ বন্ধ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন কলাবাগানের স্থানীয় বাসিন্দারা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে রমজান আত্মশুদ্ধির মহোৎসব।
يا شهر العتق من النيران يا شهر التوبة والغفران يا شهر الخير يا شهر الجود يا شهر الرحمة والإيمان
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا يا رمضان
رمضان আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 25তম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আজ আমরা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম সাজ্জাদ তথা হজরত ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের একটি দোয়ার আলোকে পবিত্র রমজানে আত্মশুদ্ধি সম্পর্কে কিছু কথা বলবো। দোয়াটি সহিফায়ে সাজ্জাদিয়ার 44তম দোয়া। পবিত্র কুরআন ও মহানবীর হাদিসের পর হজরত আলী আলাইসাল্লামের নাহজুল বালাগা ও ইমাম সাজ্জাদের সহিফায়ে সাজ্জাদিয়া মুক্তির পথ নির্দেশনা ও খোদাপ্রেমের গাইড হিসেবে অত্যন্ত বরকতময় ও জরুরি দুটি বই। তাই এই দুই বইয়ের সঙ্গেও মুসলমানদের উচিত প্রেমময় সম্পর্ক গড়ে তোলা। ইমাম সাজ্জাদ আলাইসাল্লামের আলোচ্য এই দোয়া তার অন্য সব দোয়ার মতোই মহান আল্লাহর সঙ্গে প্রেমময় সংলাপ ও বিনম্রতা এবং আকুলতায় পরিপূর্ণ। আসলে যুক্তি ও প্রেমময় কান্না ভেজা আকুতিতে তার সব দোয়াই অনন্য। ইমাম সাজ্জাদ তার এই দোয়ার প্রথমেই বলছেন,
মহান আল্লাহর প্রশংসা করছি এজন্য যে তিনি আমাদেরকে তার প্রশংসাকারী হওয়ার সুযোগ দিয়েছেন। মহান আল্লাহর নিয়ামতগুলো সম্পর্কে গাফিল নই। এসব নিয়ামতের জন্য আমরা আল্লাহর প্রশংসা করছি ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ যদি নানা সুযোগ না দিতেন তাহলে আমরা তার প্রশংসাকারী হতে পারতাম না। এরপর ইমাম সাজ্জাদ এ দোয়ায় বলেছেন, আল্লাহর শুকর করছি এজন্য যে তিনি আমাদেরকে তাঁর দিকে যাবার, পূর্ণতা পাবার এবং দূরদৃষ্টি ও বিচক্ষণতার মহা খনিতে যাওয়ার অন্যতম পথ তথা রমজান, যা কিনা তাঁরই মাস, তা দান করেছেন। এখানে দেখার বিষয় হল, সব মাস ও দিন মহান আল্লাহর হওয়া সত্ত্বেও এখানে রমজানকে আল্লাহর নিজের মাস বলার অর্থ হচ্ছে এ মাসের প্রতি রয়েছে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও গুরুত্ব।
ইমাম সাজ্জাদের দৃষ্টিতে রমজান হচ্ছে সংযমের ও আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস। এই মাস নাফসের উন্নয়ন বা আত্মিক পরিশুদ্ধির জন্য খুবই মোক্ষম সময়, কারণ ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট সহ্য করা সহ নানা ধরনের প্রবৃত্তিকে দমনের চর্চা করা হয় এই মাসে। মুসলমানরা এই মাসে কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই নানা কষ্ট সহ্য করেন। বছরের অন্য সময়ে তারা ঠিক এত ব্যাপক মাত্রায় নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করেন না, তাই রমজান হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস। ইমাম সাজ্জাদ তার এই দোয়ায় রমজানকে পবিত্রকারী মাস বলে উল্লেখ করেছেন। এই মাসে এমন কিছু মাধ্যম আছে যা মানুষের আত্মাকে পবিত্র করে, যেমন খোদ রোজা, কোরআন তেলাওয়াত, দোয়া, নফল নামাজ ও মহান আল্লাহর কাছে কান্নাকাটি ইত্যাদি। আর এই সবই মহান আল্লাহর অনুগ্রহ বা বোধসভার কিছু নিয়ামত। এই মাসে মুসলমানরা আল্লাহরই খাস মেহমান।
কোরআনও এ মাসের আরেকটি বড় আধ্যাত্মিক খাবার, যা রমজানের খোদাই দস্তরখানের অন্যতম প্রধান আকর্ষণ। রমজানের এসব খোদাই নিয়ামত আমরা যত বেশি ব্যবহার করব, ততই আমাদের আধ্যাত্মিক ভিত্তি মজবুত হবে, ফলে মহান আল্লাহ ও পূর্ণতার দিকে সফরের পথ হবে অনেক বেশি সহজ ও সৌভাগ্যের সোপানও চলে আসবে হাতের মুঠোয়। এরপর ইমাম সাজ্জাদ আল ইসলাম এই দোয়াই রমজানকে খালেস করার বা আন্তরিক হওয়ার মাস বলে অভিহিত করেছেন। আমাদের সবার মধ্যে লুকিয়ে রয়েছে স্বর্ণের মতো মহামূল্যবান রত্ন, কিন্তু নানা উদাসীনতার কারণে এর মধ্যে মিশে গেছে নানা আবর্জনা, ভেজাল ধাতু ও ধুলোবালি সহ নানা পঙ্কিলতা। সব নবী রাসূল এসেছেন আমাদের ভেতরের এই অমূল্য রত্ন তথা সোনার আত্মাকে পবিত্র ও খাঁটি করতে। সব ধরনের কঠিন খোদাই পরীক্ষা, সাধনা, জিহাদ ও শাহাদত, এসবের উদ্দেশ্য হচ্ছে এই পবিত্রকরণ। অন্য যে কোনো মাসের চেয়ে এ মাসে আমাদের আত্মাকে পবিত্র করা অনেক বেশি সহজ।
একবার এক ব্যক্তি হজ যাত্রা বা কোনো সফরের আগে তার শহরের প্রধান কাজীর কাছে এক ব্যাগ স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, আমি সফরে যাচ্ছি, দয়া করে এটি আপনার কাছে আমানত হিসেবে রাখুন, সফর থেকে ফিরে এসে আমি এটি ফেরত নেব। কাজী বললেন, ওই সিন্ধুকের ভেতর আপনার এই ব্যাগ রাখুন। ওই ব্যক্তি সফর থেকে ফিরে কাজীর কাছে গিয়ে তার ওই ব্যাগ ফেরত চান। কাজী বললেন, কিসের ব্যাগ? আপনাকে তো আমি চিনি না, কোনোদিন আপনাকে দেখেছে কি? ওই ব্যক্তি বেশ দুঃখ পেয়ে এই ঘটনার কথা তার দেশের বাদশাকে জানালেন। বাদশা তাকে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তার দরবারে আসার পরামর্শ দিয়ে বলেন, ইশারা দিলে দরবারে প্রবেশ করে তুমি কাজের কাছে তোমার সেই ব্যাগের দাবি তুলে ধরবে। ওই নির্দিষ্ট দিনে বাদশা ওই কাজীকে দরবারে ডেকে বললেন, আপনার বিশ্বস্ততা ও আমানতদারির বেশ সুনাম রয়েছে, তাই আমি কিছুকাল আপনার কাছে আমার বাদশাহী অর্পণ করতে চাই। কাজী সানন্দে রাজি হলেন।
এমন সময় ওই ব্যাগের মালিক দরবারে ঢুকে তার সেই ব্যাগ দাবি করেন। কাজী বললেন, ওই সিন্ধুকটির ভেতর থেকে তা নিয়ে নিন। ওই ব্যক্তি তা নেয়ার সময় বাদশাহ কাজীকে বললেন, এক ব্যাগ স্বর্ণমুদ্রা উদ্ধারের জন্য যদি গোটা একটি দেশ বা রাজ্য দিতে হয়, তাহলে রাজ্যটিকে ফিরে পেতে আরো কত বড় সম্পদ দিতে হবে। একথা বলে তিনি কাজীকে পদচ্যুত করেন কাজীর পদ থেকে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ ভালো বা সৎ কিনা তা তার বেশি বেশি নামাজ, রোজা, দীর্ঘ সেজদা, ইবাদত বা হজ, জাকাত এসব থেকে বোঝা যাবে না, বরং দেখো ওই ব্যক্তি সত্য কথা বলেন কিনা ও আমানতদার কিনা। মহান আল্লাহ আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে সত্যবাদী ও আমানতদার হওয়ার তৌফিক দিন। এবারে শোনা যাক অর্থসহ ২৫তম রমজানের দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার বন্ধুদের বন্ধু এবং তোমার শত্রুদের শত্রু করে দাও। তোমার আখিরি নবীর সুন্নাত ও পথ অনুযায়ী চলার তৌফিক আমাকে দান করো, হে নবীদের অন্তরের পবিত্রতা রক্ষাকারী।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, ২৭ এপ্রিল বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। নিউ মার্কেটে হামলাকারী হেলমেটধারীরা সন্ত্রাসী, বলেছে ডিবি, দৈনিক ইত্তেফাক। মানুষকে নিরাপত্তা দেওয়া দূরের কথা, হয়রানি করা হচ্ছে, বলেছেন ফখরুল, দৈনিক প্রথম আলো। বাঁশি বাজিয়ে ৪৬ রেল ইঞ্জিন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দৈনিক মানবজমিন। ইউক্রেন সংকট, পণ্যবাজারে ৫০ বছরের সবচেয়ে বড় ধাক্কা আসন্ন, দৈনিক যুগান্তর। বিএনপিকে কৃষিমন্ত্রী, জ্বালাও পোড়াও আর হরতাল করে ক্ষমতায় যেতে পারবেন না, দৈনিক কালের কণ্ঠ। এবং বুলগেরিয়া পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। মহুয়া সুস্মিতাদের হাত ধরে অসম কংগ্রেসের এক ঝাঁক নেতা যোগ দিলেন তৃণমূলে, দৈনিক আনন্দবাজার পত্রিকা। করাচি হামলায় তিন নাগরিকের মৃত্যুতে ক্ষিপ্ত চীন, ইসলামাবাদকে একহাত নিল বেইজিং, দৈনিক সংবাদ প্রতিদিন। এবং ভ্যাট না কমিয়ে অন্যায় করা হয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বাংলাসহ বিরোধী দলগুলোকে আক্রমণ মোদির, পাল্টা তৃণমূল, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিস্তারিত। মানুষকে নিরাপত্তা দেওয়া দূরের কথা, হয়রানি করা হচ্ছে, বলেছেন মির্জা ফখরুল। দৈনিক প্রথম আলোর এই শিরোনামের খবরে বলা হয়েছে, রাজধানীর কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষকে নিরাপত্তা দেওয়া দূরের কথা, আরও বেশি হয়রান করা হচ্ছে। আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। আলোচনা সভায় পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখছেন পুলিশ কিছুদিন ধরে যে কাজটা করছে, ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ হল, দুজন প্রাণ দিলেন, এটাতে পুলিশ কি করল? প্রথমে বিএনপি নেতাদের নামে মামলা দিয়ে একজনকে গ্রেফতার করে তিন দিনের রিমান্ডে পাঠালো। অথচ প্রত্যেক মিডিয়া প্রতিবেদনে দেখা যাচ্ছে এখানে মূলত দায়ী হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীরা, যারা অস্ত্র হাতে নিয়ে হামলা করেছে, দুজনকে হত্যা করেছে।
দৈনিক কালের কণ্ঠের এক খবরে লেখা হয়েছে, কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বিএনপির উদ্দেশ্যে বলেছেন, রাজনীতির নামে, গণতন্ত্রের নামে আন্দোলন করে, জ্বালাও পোড়াও আর হরতাল করে আপনারা ক্ষমতায় যেতে পারবেন না। ক্ষমতায় যেতে চাইলে আপনাদের গরিব দুঃখী মানুষের পাশে থাকতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। জনগণের সমর্থন না পেলে কোনোদিন ক্ষমতায় যেতে পারবেন না। বুধবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা প্রাঙ্গণে
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী হিসেবে অতি দরিদ্র ও অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
দৈনিক যুগান্তরে এসেছে, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের পণ্যবাজারে অর্ধশতকের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা লাগতে যাচ্ছে বলে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়। ইউক্রেনে যুদ্ধ যত দীর্ঘ হবে, খাদ্যপণ্যের দাম বাড়তে থাকার সময় সীমাও তত বাড়তে থাকবে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। এতে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে গ্যাস থেকে গম ও তুলা পর্যন্ত বিভিন্ন পণ্যের দাম অনেক বেড়ে গিয়েছে এবং এই ধাক্কা 1970-এর দশকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। জ্বালানির দাম 50% বেশি বাড়ার দিকে এগোচ্ছে, যা ব্যবসা ও সংসার চালানোর খরচ অনেক বাড়িয়ে দেবে।
দৈনিক ইত্তেফাক এক খবরে লিখেছে, রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের সময় হেলমেট মাথায় দিয়ে যারা হামলা করেছিল তারা সন্ত্রাসী বলে দাবি করেছেন মহানগর গোয়েন্দা ডিবির যুগ্ম মহাসচিব মাহবুব আলম। তিনি বলেন, হেলমেট মাথায় দিয়ে হামলায় অংশ নেওয়া সবাই সন্ত্রাসী, তাদের আইনের আওতায় আনা হবে। আজ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রাজনৈতিক বিবেচনায় নয়, হেলমেটধারীদের সন্ত্রাসী হিসেবেই গ্রেপ্তার করা হবে বলে উল্লেখ করেন মাহবুব আলম। তিনি বলেন, তাদের চিহ্নিত করা হয়েছে, গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, রাশিয়ার বড় জ্বালানি কোম্পানি গাজপ্রম জানিয়েছে বুলগেরিয়া ও পোল্যান্ডে সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়ার মুদ্রা রুবলে গ্যাসের মূল্য শোধ করতে রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে বুলগেরিয়া ও পোল্যান্ড জানিয়েছিল গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে রাশিয়ার কাছ থেকে তারা আনুষ্ঠানিক নোটিশ পেয়েছে। আগে থেকে অবন্ধুসুলভ দেশগুলো রাশিয়ার গ্যাস বা তেল কিনলে তার দাম রুবলে পরিশোধ করতে হবে বলে জানিয়েছিল ভ্লাদিমির পুতিনের প্রশাসন।
দৈনিক মানবজমিন এক খবরে লিখেছে, বাঁশি বাজিয়ে ও পতাকা তুলে নতুন 46টি রেল ইঞ্জিন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর এবং উন্নয়ন প্রকল্পের আওতায় সংগ্রহ করা এসব রেল ইঞ্জিন উদ্বোধন করেন তিনি। এর মধ্যে 30টি মিটার গেজ ও 16টি ব্রডগেজ লোকোমোটিভের ইঞ্জিন রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আমাদের আর কদিন পরেই ঈদ, ঈদে আমাদের লোক চলাচল আরও বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আজকে যে নতুন লোকোমোটিভ চালু হচ্ছে তাতে আমাদের দেশের মানুষ আরও ভালোভাবে ঈদের উৎসবে যোগ দিতে পারবেন, নিজের আপন ঘরে ফিরতে পারবেন, সেই সুবিধাটা হবে।
শ্রোতা বন্ধুরা, এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। ভ্যাট না কমিয়ে অন্যায় করা হয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বাংলাসহ বিরোধী দলগুলোকে আক্রমণ মোদীর, পাল্টা তৃণমূল। দৈনিক আজকাল, পেট্রোল ডিজেলের দাম নিয়ে ভার্চুয়াল বৈঠকে বাংলাসহ বিরোধী শাসিত রাজ্যগুলোকে কাঠগড়ায় তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরিয়ে মোদী বলেন, নভেম্বর মাসে যখন কেন্দ্র পেট্রোল ডিজেলের এক্সাইজ ডিউটি কমিয়েছিল, সে সময় যেসব রাজ্য ভ্যাট কমায়নি তারা নিজেদের নাগরিকদের সঙ্গে অন্যায় করেছে। প্রধানমন্ত্রীর অনুরোধ, ছয় মাস আগে যেসব রাজ্য পারেনি সেসব রাজ্য যেন এখন পেট্রোল ডিজেলের ভ্যাট কমায়। মোদীর কথায়, করোনার এই বিশ্বজনীন সংকট মোকাবেলায় কেন্দ্র ও রাজ্যের সমন্বয় আগের থেকে অনেক বেশি করে প্রয়োজন।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লিখেছে, করাচি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় 3 চীনা শিক্ষকের মৃত্যুতে চাপের মুখে পাকিস্তান। নাগরিকদের মৃত্যুতে এবার সরাসরি ইসলামাবাদকে একহাত নিয়েছে চীন। দ্রুত হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে পাকিস্তানে থাকা চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে শি জিনপিংয়ের প্রশাসন। গতকাল অর্থাৎ মঙ্গলবার আত্মঘাতী হামলায় কেঁপে ওঠে করাচি বিশ্ববিদ্যালয়। বিস্ফোরণে নিহতদের মধ্যে 3 চীনা শিক্ষকও ছিলেন বলে জানা যায়। বুধবার চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র অত্যন্ত কড়া ভাষায় ওই ঘটনার নিন্দা করেন। তিনি বলেন, চীনের মানুষের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, যারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তাদের মূল্য দিতে হবে। শুধু তাই নয়, পাকিস্তানে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করারও আবেদন জানিয়েছেন তিনি।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন প্রান্তিক রাজন। এখন রয়েছে কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সুরা জারিয়াতের 23 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি, কাজেই আজ আমরা এই সুরার 24 থেকে 31 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুরু করব। প্রথমেই এই সুরার 24 থেকে 30 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
হাল আতাকা হাদীসু যায়ফ ইব্রাহিমাল মুকরামিন ইযা দখালু আলাইহি ফাকালু সালামান ক্বালা সালামুন ক্বাউমুন মুনকারুন فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم
هي رسول আপনার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি? যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল আপনাকে সালাম, উত্তরে তিনি বললেন আপনাদেরকেও সালাম, আপনারা তো অপরিচিত লোক। অতঃপর ইব্রাহিম চুপিসারে তার পরিবারের কাছে গেলেন এবং একটি মোটা তাজা গোবাছুর ভুনা করে নিয়ে আসলেন। অতঃপর তিনি তাদের সামনে খাবার রাখলেন, কিন্তু বিস্মিত হয়ে যখন দেখলেন তারা খাবারে হাত বাড়াচ্ছে না, তখন তাদের বললেন তোমরা খাচ্ছ না কেন? এতে তার অন্তরে তাদের সম্পর্কে ভীতির সঞ্চার হল। তারা বলল ভীত হবেন না, আমরা ফেরেশতা। আর তারা তাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল। তখন ইব্রাহিমের স্ত্রী সন্তানের সুসংবাদ শুনে চিৎকার করতে করতে সম্মুখে আসল এবং তার গাল চাপড়িয়ে বলল আমার মতো বৃদ্ধা বন্ধা কিভাবে সন্তানের মা হবে? তারা বলল আপনার রব এরূপই বলেছেন এবং নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ।
এই আয়াতগুলোতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে মানুষের রূপ ধারণ করে অপরিচিত ব্যক্তি হিসেবে ফেরেশতাদের আগমনের কথা বর্ণনা করা হয়েছে। ফেরেশতারা দুটি খবর জানাতে হযরত ইব্রাহিমের কাছে এসেছিলেন। এর একটি ছিল বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিমকে সন্তানের সুসংবাদ এবং অন্যটি ছিল আল্লাহর অপর নবী হযরত লূত আলাইহিসসালামের পাপাচারী জাতির উপর আজাব নাজিলের দুঃসংবাদ। বলা হচ্ছে হযরত ইব্রাহিম তাদেরকে না চিনলেও তাদেরকে সাদরে গ্রহণ করেন এবং তাদের আপ্যায়নের জন্য একটি বাছুর জবাই করে তার গোশত ভুনা করে নিয়ে আসেন।
আল্লাহর নবী যখন দেখেন অতিথিরা খাবার খাচ্ছে না, তখন তিনি শঙ্কাবোধ করেন যে তাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই তো। কারণ তখন ভদ্র সমাজে এই রীতি প্রচলিত ছিল যে খাবার পেশ করলে অতিথিরা কিছু না কিছু খাবার গ্রহণ করবে। কোনো অতিথি তা না করলে তাকে ক্ষতি করার উদ্দেশ্যে আগমনকারী শত্রু বলে আশঙ্কা করা হতো। এ কারণে তিনি তাদের কাছে খাবার না খাওয়ার কারণ জানতে চাইলেন। উত্তরে তারা বলল তারা আল্লাহর ফেরেশতা বলে খাবার খাচ্ছে না।
যাই হোক, হজরত ইব্রাহিমের কষ্ট বিফলে যায়নি। ফেরেশতারা তাকে এই সুসংবাদ দেন যে শিগগিরই আল্লাহ তাআলা তাকে এমন একটি ছেলে সন্তান দান করবেন যিনি হবেন যুগশ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী। কিন্তু সে সময় আল্লাহর এই নবী ও তার স্ত্রী বন্ধা ছিলেন। এ কারণে ফেরেশতাদের কথা শুনে হজরত ইব্রাহিমের স্ত্রী সারা তীব্র প্রতিক্রিয়া দেখান এবং বলেন, প্রথমত আমি বৃদ্ধা, এরপর বন্ধা, যৌবনেই আমি সন্তান ধারণের যোগ্য ছিলাম না, এখন বার্ধক্যে এটা কিভাবে সম্ভব হবে? জবাবে ফেরেশতারা যা বললেন তার অর্থ, আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন।
এই আয়াতগুলোর শিক্ষণীয় দিকগুলো হল, এক, অতিথি পরায়ণতা নবী রাসূলদের সুন্নত, সেই অতিথি যতই অপরিচিত হোক না কেন। দুই, অতিথি আপ্যায়নের ক্ষেত্রে কৃপণতা না করে যথাসম্ভব ভালো খাবারের ব্যবস্থা করা উচিত। তিন, আল্লাহর ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই এবং সব প্রাকৃতিক নিয়ম কানুনের ঊর্ধ্বে, তিনি ইচ্ছা করলে বৃদ্ধা ও বন্ধা দম্পতির ঘরেও সন্তান দান করতে পারেন, কাজেই কখনো কোনো অবস্থায় আল্লাহর দয়া ও রহমত থেকে নিরাশ হতে নেই।
এবারে সূরা জারিয়াতের 31 থেকে 37 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم
إبراهيم বললো, তাহলে হে প্রেরিত ফেরেশতাগণ, তোমরা যে কাজের জন্য এসেছ সে কাজটি কি? তারা বলল, নিশ্চয়ই আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি যাতে তাদেরকে ধ্বংস করার জন্য তাদের উপর নিক্ষেপ করি মাটির শক্ত ঢেলা, যা আপনার রবের কাছে সীমালঙ্ঘনকারীদের ধ্বংস করার জন্য চিহ্নিত হয়ে আছে। অতএব সেখানে যেসব মুমিন ছিল আমরা তাদেরকে বের করে নিয়ে আসলাম, তবে আমরা সেখানে একটি পরিবার ছাড়া, অর্থাৎ লুত ও তার পরিবার ছাড়া আর কোনো মুসলিম পাইনি, আর যারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে আমরা তাদের জন্য ওখানে একটি শিক্ষামূলক নিদর্শন রেখেছি।
আল্লাহর প্রেরিত ফেরেশতারা হযরত ইব্রাহিমকে সন্তানের সুসংবাদ দেওয়ার পর বলেন, পৃথিবীতে তাদের আগমনের মূল লক্ষ্য লুত আল ইসলামের জাতিকে ধ্বংস করা। ওই জাতির মধ্যে সমকামিতার মতো নোংরা রীতি চালু ছিল এবং এই কাজকে তারা খারাপ মনে করত না। তারা এ ব্যাপারে হজরত লুত আল ইসলামের নিষেধ মানত না। হজরত ইব্রাহিম আল ইসলাম ওই জাতিকে হেদায়েত করার জন্য হজরত লুতকে সেখানে পাঠিয়েছিলেন। এ কারণে ফেরেশতারা বিষয়টি ইব্রাহিম আল ইসলামকে জানিয়ে নিজেদের কাজ শুরু করেন। তারা একথাও বলেন যে এই আজাব থেকে হজরত লুত ও তার মুমিন সঙ্গীরা বেঁচে যাবেন।
এবারে এই আয়াতগুলোর কয়েকটি শিক্ষণীয় বিষয় জানিয়ে দিচ্ছি। এক, আল্লাহ তাআলা শুধু পরকালে অপরাধীদের শাস্তি দেবেন না, বরং তিনি এই পৃথিবীতেই কোনো কোনো ব্যক্তি ও জাতিকে শাস্তি দেন ও ধ্বংস করেন। দুই, পাপে ভরা সমাজে পাপ কাজ করার সব উপকরণ সহজলভ্য থাকে, কিন্তু তারপরও কেউ ইচ্ছা করলে এ ধরনের সমাজেও পাপমুক্ত জীবন কাটাতে পারে। কাজেই কেউ যেন নিজের পাপকে বৈধতা দেওয়ার জন্য কলুষিত সমাজের অজুহাত না দেয়। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد.
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আলী সালেহবাদি বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক আলোচনা থেকে কোনো ফল বেরিয়ে না এলেও দেশে বৈদেশিক মুদ্রা সংস্থানে সমস্যা হবে না। ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার অন্তত 4 সেনা নিহত ও 3 আহত হয়েছে। রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইহুদিবাদী সেনারা এই হামলা চালায়। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় 12:41 উত্তর পূর্বাঞ্চল তাইবেরিয়াস শহরের আকাশ থেকে ইসরায়েলি বিমান বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে, তবে লক্ষ্যে আঘাত হানার আগে সিরিয়ার সেনারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি বলেছেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে সিরিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার সুযোগ নেই। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাখা বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় রাভানচি সিরিয়ার মাটিতে বিদেশি সেনাদের উপস্থিতিরও নিন্দা ও সমালোচনা করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তুরস্কে ইউক্রেন বিষয়ক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল, কিন্তু বুচা শহরে রুশ সেনাদের বিরুদ্ধে কথিত গণহত্যার অভিযোগ পরিস্থিতিকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। তিনি মস্কো সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি ব্লিংকিনের জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। ফিলিস্তিন জনগণের অধিকার রক্ষায় ব্যবস্থা না নেওয়ায় মুসলিম সরকারগুলোর সমালোচনা করলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্ব কুশ দিবস পালনের প্রয়োজনীয়তা স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করলেন হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ। ভারতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য যে তৎপরতা শুরু হয়েছে তার তীব্র বিরোধিতা করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল, এবং পাকিস্তানের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি, পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। শ্রোতা বন্ধুরা, ভালো থাকুন, খোদা হাফেজ। Thank you.